تیسرا فبروری 2019 ترجمان کابر رب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم عظیم الشان اصلاحی بیان ایتہاسک اندر قلعہ شاہی جامع مسجد چٹوگرام
میں اللہ واسطے کیوں ছবি তুলবেন না, ভিডিও করবেন না, নিঃসন্দেহে এটা কোন সুন্নতের আমল না, সুন্নত বিরোধী কাজ। আল্লাহ পাক আমাদেরকে নূর ও আলা জিন্দেগী বানানোর প্রেরণা নসিব করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف في القلب انفصل عن الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أولى الناس بي إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল জলাল ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত মঞ্জুর করেন, বন্দেগি এবং নূরওয়ালা আল্লাহর মহব্বতওয়ালা সুন্নতুল নূরওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমার ভাইরা মুসলমান, সকলে মুসলমান, ঈমান ওয়ালারা সকলে ঈমান ওয়ালা, কিন্তু ঈমান ওয়ালাদের দুইটা স্তর, প্রথম শ্রেণীর মুমিন আর কামিল স্তরের মুমিন, দুই ধরনের মুমিন। কামিল ঈমান ওয়ালা কিন্তু সে কামিল মুমিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবি। তোমরা কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত শরীয়তের হুকুম আহকামের বিধানের পূর্ণ অধীন না বানাও তোমাদের খেয়ালাত খায়েশাত জজবা এবং প্রবৃত্তিকে। হাদিসে পাকের থেকে স্পষ্ট হয়, যারা ঈমানওয়ালা মুসলমান বটে কিন্তু নিজের নফসকে এখন পর্যন্ত শরীয়তের অধীন বানায় নাই, সে এখনো কামিল মুমিন হইতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিল মুমিন হওয়ার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন, সারা বিশ্বের কোটি কোটি আল্লাহ প্রেমিকদের মহান উস্তাদ ছিলেন। তিনি বলেন যে, তাহাওয়া তাজাস্ত ইমা তাজা নেস কি হাওয়া জুজকুফলে আ দরওয়াজা নেস। হে মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমার কুপ্রবৃত্তি জিন্দা আছে, কুপ্রবৃত্তি যতক্ষণ শক্তিশালী আছে, তো তুমি এখন পর্যন্ত কামিল ঈমানওয়ালা হও নাই, শক্তিশালী ঈমানওয়ালা তুমি হইতে পারো নাই। ভারতের এক মহান বুজুর্গ আরেফ হিন্দ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, ভরোসা কিছু নেই ইস নফসে আম্মারা কায় জাহিদ ফরিশতা ভি হো জায়ে তো উসসে বদগুমা রহনা। আমার ভাই, ঈমান এবং আমলের ক্ষেত্রে তোমার কাছে যদি মনে হয় যে আমি তো ফেরেশতার মতো জিন্দেগীওয়ালা হয়ে গেছি, তারপরও এক মুহূর্তের জন্য নিজের নফসের উপরে আস্থা রাখার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, নফসের উপর যে ভরসা করলো সে ধ্বংস এবং বরবাদ হয়ে গেল। قرآن کریم مہان رب العالمین بولین ان النفس لامارۃ بالسوء নিঃসন্দেহ মানুষের নফস তাকে সর্বরকমের অন্যায় কাজের দিকে আহ্বান করতে থাকে, প্ররোচিত করতে থাকে, উদ্বুদ্ধ করতে থাকে। কোরআন কারীমের প্রতিটি আয়াত হেদায়েতের আলো, প্রতিটি আয়াত আমাদের জন্য দিক নির্দেশনা। এই আয়াতে পাক থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হলো যে মানুষ যতক্ষণ দুনিয়াতে জিন্দা আছে এক মুহূর্তের জন্য নফসের ব্যাপারে অসতর্ক এবং অসাবধান থাকার কোন সুযোগ নাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদহ বলতেন, আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তেহি সব কুছ হ্যায়। এই মানুষ যদি সত্যিকার মনুষ্যত্ব বলা হয়ে যায় তো মানুষই সবচেয়ে বড়, এটা নিঃসন্দেহ। ওর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআলুক পয়দা হো যায়। আর মানুষের মানুষ হওয়ার পদ্ধতি হলো মহান আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা করা। যে সারা দুনিয়ার সকলের সঙ্গে সম্পর্ক সুন্দর এবং ভালো, কিন্তু আমরা মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর করার ফিকির করলাম না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর এবং নিবিড় করার ফিকির করলাম না। তো এটা আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন সে মানুষ হওয়ার হক এখন পর্যন্ত আদায় হয় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইকে মি বিনি খিলাফে আদমান্দ নেস্তান্দ আদম খিলাফে আদমান্দ, যে মানুষকে দেখো আকৃতিতে মানুষ বটে কিন্তু মনুষ্যত্বের জিন্দগি তার মধ্যে পয়দা হয় নাই, আল্লাহর ভালোবাসা ওয়ালা জিন্দগি তার মধ্যে পয়দা হয় নাই, আল্লাহ পাকের আনুগত্যশীল জিন্দগি তার মধ্যে পয়দা হয় নাই, সে আদু এখন পর্যন্ত মানুষ হইতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভারতের এক বড় আলিম দ্বীন বহুত বড় বুজুর্গ চিশতিয়া তরিকার বিখ্যাত এক ব্যক্তিত্ব মহিউদ্দিনুল্লাহ মাওলানা শাহ আবরারুল আকসাব রহমতুল্লাহ আলাইহি এই চট্টগ্রামে একবার বয়ান করতেছিলেন। তার মধ্যে তিনি বলতেছিলেন যে আমার ভাইরা আমাদের ফিকির করা উচিত যে আমরা তো আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে পশু বানায় না মানুষ বানান, আল্লাহ পাক নিজ দয়াতে আমাদেরকে পশু না বানায় মানুষ বানাইছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা জঙ্গলের শুয়োর বানাইতে পারতেন, জঙ্গলের শিয়াল বানাইতে পারতেন, যে কোনো জন্তু জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু মানুষের আকারে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের দরখাস্ত করা ছাড়া। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে সীমাহীন মেহরবানি। মানুষ বানানোর পরে যদি কোনো অগ্নি পূজকের ঘরে জন্ম হইত, কোন কাফের মুশরিকের ঘরে জন্ম হইত, কোন ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হইত আমাদের, তাহলে জানা নাই যে এর পরে আমাদের রেজাল্ট কি দাঁড়াইত। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নিজ দয়ায় মুমিনের ঘরে মুসলমানের ঘরে ইসলামী পরিবেশে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এটা আল্লাহ পাকের সীমাহীন মেহরবানি। এটাকে এক বুজুর্গ বলছেন যে আপনি মানুষ বানাইছেন তারপরে আমাকে মুসলমান বানাইয়া দিছেন, হে খুদা কুরবান সবাম এহসাব আর এহসা কর দাই, হে আল্লাহ আপনার উপরে সারাটা জীবন আমি উৎসর্গ করব, আপনি তো সীমাহীন মেহরবানি করছেন আমার উপরে। আমার ভাইরা মানুষ তাকেই বলে যে মহান আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা করে, সর্বদা মহান আল্লাহ মহান স্রষ্টার অনুগ্রহ স্মরণ রাখে এবং তার হুকুমের উপর নিজের জিন্দগিকে পরিচালনা করে। এইরকম মানুষ যে হয় আল্লাহর কসম ফেরেশতার চেয়েও উর্ধের মর্যাদা তার নসিব হয়। এক বুজুর্গ বলেন যে দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো বরনা তাওত কে লিয়ে কুছ কম না থে কর রুবিয়া। আমার প্রিয় বন্ধুরা, যে ফেরেশতারা তো ছিলেন সবসময় ইবাদত বন্দিগি জিকির আজকার তসবি তাহলিলে সর্বদা মশগুল ছিলেন এবং কোন রকমের গুনাহ পাপ কালিমাপূর্ণ কাজ তারা কখনো করেন না। এরকম ফেরেশতাদের থাকার পরেও আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু মানুষ কেন সৃষ্টি করলেন? এই বুজুর্গ বলেন যে দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, মানুষকে হারাম দুনিয়া টানতে থাকবে আর মানুষ হারাম দুনিয়াকে ত্যাগ করে দিয়া আল্লাহর দিকে ছুটতে থাকবে, এটার দ্বারা আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসার প্রমাণ হবে। আল্লাহ পাকের ভালোবাসার জন্য আল্লাহকে যাতে মানুষ ভালোবাসে, মানুষ আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর দেওয়ানা হয়, এই উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষদেরকে বানাইছেন। এবং এই কথা কোরআনে পাকের দ্বারা সমর্থিত। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি আমানত পেশ করলাম, এই আমানত বহন করো, এই দায়িত্ব গ্রহণ করো। এটা বললাম আমি সুবিশাল আসমানকে, এই পৃথিবীকে, এই পাহাড় পর্বতকে, কিন্তু কেউ সাহস করল না, সকলে ভয়ে কাঁপতে থাকলো, কিন্তু এই মানুষ সে আমানত বহন করলো, এই মানুষ সেই দায়িত্ব গ্রহণ করলো। সেই দায়িত্বটা কি? আরেফি যারা আউলিয়ায়ে কেরাম তাদের নজরে সে আমানত, এর অর্থ হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। মানে আল্লাহকে ভালোবাসার মতো এত ভারী দায়িত্ব নিতে রাজি হয় না এই আসমান, এই জমিন এবং এই বিশাল বড় পাহাড় পর্বত, কিন্তু মানুষ ছুটে গেছে, বলছে যে আল্লাহ এই দায়িত্ব আমি গ্রহণ করব, আমি আপনাকে ভালোবাসব। কত বিরাট কথা, করো কত গুরুত্বপূর্ণ কথা, কত ওজনদার কথা। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া আম্মানা ওয়া আলু আল্লাহকে ভালোবাসার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, বস্তুত পক্ষে মানুষের আমল এবং ইবাদত তখন দামি হয়, তখন ভারী হয়, তখন ওজনওয়ালা হয়, যখন মানুষ ইবাদত করে আল্লাহ পাকের মহব্বতের সাথে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা তো আল্লাহ পাকের জন্য ভীষণ মহব্বতওয়ালা। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় যে আল্লাহ পাক শুধু মহব্বত চান না, ভীষণ মহব্বত চান। আর আল্লাহর মহব্বত কি জিনিস? তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আল ইশকু নারুন ফিল কুলুব তুরিকু মা সিওয়াল মাহবুব, যে আল্লাহর মহব্বত যখন অন্তরে পয়দা হয়, এই মহব্বত আল্লাহর অসন্তুষ্টি সব কিছুকে জ্বালায়া একদম ভস্ম বানায়া দেয়, কোনো কিছুই আর বাকি থাকে না। আমার প্রিয় বন্ধুরা, প্রকৃতপক্ষে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু তাআলা আনহুম যখন ঈমান আর ইসলাম কবুল করতেন, সঙ্গে সঙ্গে তামাম গায়রুল্লাহ তাদের অন্তর থেকে একদম বিলুপ্ত, নিশ্চিন্ন হয়ে যেত, মুহূর্তে তাদের অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যেত, তাওহীদের নূরই নূর, নূরই নূর তাদের অন্তরে পয়দা হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন এভাবে যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যেই বান্দা অন্তরের গভীর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের লা ইলাহা ইল্লাল্লাহ এমন ছিল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাকলুসা ইলাইহি, যে ঈমানওয়ালা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ আর এই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বলল, এই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকে না, সমস্ত পর্দা নিশ্চিন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যে বন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজম পর্যন্ত না, আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এজন্যই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন যে, আমার ভাইরা, যে তোমরা আল্লাহ পাকের জিকির ধরো, হ্যাঁ, তুমি যখন আল্লাহ পাকের জিকির ধরবা, এই জিকির তোমাকে উড়ে নিয়ে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আল্লাহ গো বেরোতা সাফে আরশ পেশে মায়রা যেহেতু গর্দা চরকে ফর্শ, তুমি যখন আল্লাহর নামে জিকির করবা, যখন তুমি আল্লাহকে ভালোবাসবা, আল্লাহ পাকের বন্দিগি করবা, আল্লাহর আনুগত্য করবা, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের বন্দিগি তোমাকে জমিন থেকে তুলে নিয়ে আরশের ঊর্ধ্বে আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ভারতের এক মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হাফ তা দরবার শাহ। আমার ভাই মুসলমান, তোমার জবান যদি আল্লাহ পাকের পবিত্র জিকির ওয়ালা হয় আর তোমার অন্তরটা যদি আল্লাহর সন্তুষ্টির ফিকির ওয়ালা হয়, নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার। আল্লাহ তাআলা জিকির ওয়ালা জবান আমাদের সকলকে নসিব করেন, আল্লাহ সন্তুষ্টির ফিকির ওয়ালা অন্তর আমাদের সকলকে নসিব করেন। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে না গুলু সে মুঝকো মতলব, না গুলু কে রঙ বু সে কিসি ওর সিমত কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা। হ্যাঁ, তিনি বলেন যে আমি দুনিয়ার কোন ফুলের পাগল না, ফুল নেওয়ার জন্য আমি আগ্রহী না, অপেক্ষমান না, বরং আমার জীবনের ধারাই হলো অন্যদিকে প্রবাহিত। সেটা কি? যে সারা পৃথিবী হাতছানি দেখ আমি সেটা শুনবো না, বরং আমার মাওলা কোন দিকে ডাকেন আমি কেবল সেদিকে ছুটবো, আল্লাহ পাকের আহ্বানেই শুধু আমি সাড়া দেব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে ঈমান ওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রসুল যখন কোন দিকে ডাকেন, কোন বিষয়ে ডাক দেন, তো আল্লাহ রসুলের ডাকে তোমরা সাড়া দাও, তোমাদের সত্যিকার জিন্দগি নসিব হবে। আবু লাহাবেরও একটা জিন্দগি, নমরুদেরও একটা জিন্দগি, ফেরাউনেরও একটা জিন্দগি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা আলাদা জিন্দগি আছে, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আলাদা জিন্দগি আছে, আর পিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা আলাদা স্বাতন্ত্র্যপূর্ণ জিন্দগি আছে, সিদ্দিক আকবরের একটা জিন্দগি আছে, উমরে ফারুক, হযরত উসমান আলী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটা জিন্দগি আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, জিন্দগি এবং জিন্দগির কত পার্থক্য। এক জিন্দগি পুরাটা নাপাক, দুর্গন্ধপূর্ণ, বিলকুল নাপাক, বিলকুল দুর্গন্ধময়, আর এক জিন্দগি তাওহীদের নূরওয়ালা। ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র এবং পবিত্র বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমার প্রিয় বন্ধুরা, মানুষ যখন ঈমান আনে অন্তরাত্মা তার পবিত্র হয়ে যায়, ঈমানের বরকতে তার অন্তরাত্মা পবিত্র হয়ে যায়, নামাজ পড়ে তো তার জিন্দগিতে পবিত্রতা বৃদ্ধি পায়, রোজা রাখে তার মধ্যে পবিত্রতা বৃদ্ধি পায়। মুমিন যেখানেই থাকে, মুসলমান যেখানেই থাকে, তো মহান আল্লাহর সম্পর্কের বরকতে সর্বদা তার ভিতরে এক পবিত্রতা বিদ্যমান থাকে, বর্তমান থাকে। যার অন্তরাত্মাতে ঈমানের মতো পবিত্র সম্পদ মজুদ, সেই মুসলমান অন্যায় পথে চলবে কিভাবে? এজন্য এক বুজুর্গ তিনি বলেন, হাম এসি লজ্জতোঁ কো কাবিল লানত সমঝতে হ্যায় কি জিনসে রব মেরা এ দোস্ত নারাজ হতা হ্যায়, যেই রাস্তায় হাঁটলে, যে কর্ম করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, এই রকম কাজ আর রাস্তার উপর লানত বর্ষণ হোক, কশ্চিন কালো সে পথে যাব না আমি, জান দে দি মানে উনকে নাম পর, ইশক নে সোচা না কুছ অঞ্জাম পর। এক আরেফ কামিল তিনি বলেন যে আল্লাহর ওলি যারা হন, আল্লাহর প্রেমিক যারা হন, আল্লাহকে যারা চান তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এক মুহূর্তের জন্য কোনো গুনাহ করতে প্রস্তুত না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে মানুষ মনে করে, অনেক মানুষ না জানার কারণে মনে করে, তিনি একজন পিশা বুজুর ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। জুনায়েদ বাগদাদী মস্ত বড় আলিমে দ্বীন ছিলেন, বহুত বড় মুফতি ছিলেন এবং বহুত বড় আরেফে কামিল ছিলেন। এক যুবক জুনায়েদ বাগদাদীর নিকটে বলল, হুজুর আমি আপনার সংস্পর্শে থাকতে চাই আল্লাহকে পাওয়ার জন্য। বললেন যে ঠিক আছে থাকো। তো ওই ছেলে থাকে জুনায়েদ বাগদাদীর খেদমত করে, তিনি খুব খুশি, ছেলেটা যুবক মানুষ, যৌবন কাল সে আল্লাহর পথে উৎসর্গ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। মুহাদ্দিসিন এর ব্যাখ্যা বলছেন যে আল্লাহ পাক যাদেরকে কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ওই সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কাল আল্লাহ পাকের বন্দীগীর মধ্যে কাটাইয়া দিল, এই যুবককে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। তো হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে যুবক মানুষ ছুটে আসছে আমার কাছে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, দিন শেখার জন্য। জুনায়েদ বাগদাদী খুব খুশি হলেন, সন্তুষ্ট হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতানিল খামসান ক্বাবলা খামস, সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। پیارے نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم বলেন, পাঁচ জিনিসের কদর করো, পাঁচ জিনিসের আগে তোমার সুস্থতার কদর করো, স্বাস্থ্যের এবং সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে। এই স্বাস্থ্য দিয়ে, এই শরীর দিয়া বন্দেগি করো, আল্লাহকে ডাকো। বিখ্যাত বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক জমানা ছিল বুজুর্গান দিন বলতেন, কম খাও কম ঘুমাও। তিনি বলেন যে এই মুজাহাদা এই জমানায় নাই। এই জমানার মুজাহাদা হলো ভিন্ন, যে মানুষের সঙ্গে কম কথা বলো, মানুষের সঙ্গে কম মেলামেশা করো, এই উদ্দেশ্যে যাতে গুনাহের কাজ না হয়ে যায়, আল্লাহর নাফরমানির কাজ না হয়ে যায়। কিন্তু কম খাওয়া কম ঘুমানোর এই মুজাহাদা এই জমানাতে আর নাই। এখন ভালো মতো ঘুমাও, বুজুর্গান দিন এটাই নসিহত। স্বাস্থ্য রক্ষা এটা মস্ত বড় সুন্নত, স্বাস্থ্য রক্ষার জন্য তাকিদ করছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার স্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমাতানে মাকবুনুন ফীহিমা কাসীরু মিনান নাস, দুইটা গুরুত্বপূর্ণ নেয়ামত আছে, বহুত মানুষ দুই নেয়ামতের কদর না করার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আস-সিহাতু ওয়াল ফারাগ, একটা হলো তার সুস্বাস্থ্য আর একটা হলো তার অবসর সময়। সুস্বাস্থ্যের দ্বারা গান বাদ্য হারাম দুনিয়াতে বা নানান নিজের হারাম মজা নেওয়ার জন্য নিজের সুস্বাস্থ্যকে বরবাদ করতে থাকে, আর অবসর সময়গুলোকে এইভাবে নানান নষ্টামিতে নষ্ট করতে থাকে। কিন্তু যারা সত্যিকার আখিরাতের ফিকিরওয়ালা মানুষ, তারা এই স্বাস্থ্যের কদর করে আল্লাহ পাকের বন্দিগির দ্বারা, অবসর সময়ের কদর করে আল্লাহ পাকের জিকিরের দ্বারা, কোরআনের তেলাওয়াতের দ্বারা, দিনই কিতাব পড়ার দ্বারা, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠানোর দ্বারা এবং আল্লাহ পাকের বন্দিগি করার দ্বারা, কোন না কোন নেক আমলের দ্বারা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ভারতের এক বুজুর্গ তিনি বলেন যে, ইয়া আলম আয়েশ ইশরত কা এ দুনিয়া কাইফ মস্তি কি, বলুন আপনার তাকায়ুল কর ইয়ে সব বাতে হ্যায় পস্তি কি, আমার ভাই তুমি কি মনে করছো এই দুনিয়াটা তোমাকে আল্লাহ পাক দান করছেন, দুনিয়ার জিন্দগি দান করছেন তোমাকে রং তামাশা করার জন্য? বড় ভুল ধারণা, বড় নিচু ধারণা। বলুন আপনার তাকায়ুল কর ইয়ে সব বাতে হ্যায় পস্তি কি, চিন্তা চেতনাকে আরো ঊর্ধ্বে উঠাও, আরো উন্নত করো, তুমি বড় নিচু চিন্তার মধ্যে আক্রান্ত আছো। বস ইতনি সি হাকীকত হ্যায় ফরেব খাব হস্তি কি, আঁখে বন্ধ হো আর আদমি আফসানা বন যায়। আরে মানুষের জীবনের হাকীকত তো এতটুকু, হঠাৎ চক্ষু বন্ধ হলো বা তুমি একটা সারা তোমার জীবনটা একটা স্বপ্নে পরিণত হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত, সত্যিকার জ্ঞানী মানুষ হলো ওই মানুষ যে দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগিকে নেক আমলের দ্বারা সাজায়। এই মানুষ হলো সত্যিকার জ্ঞানী মানুষ, থাকে দুনিয়াতে কিন্তু অনন্তকালের চিন্তা তার মাথায়। এই সংক্ষিপ্ত দুনিয়ার জন্য সে অস্থির না, বরং তার ফিকির হলো আখিরাত আমার কিভাবে সুন্দর হবে। আল্লামা সাইয়েদ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতে এক মস্ত বড় আলেমে দিন ছিলেন, বিশ্বকাপের আলেমে দিন। তিনি বলতেন যে, হাম এসে রহে ইয়াকে ওয়েসে রহে ওহা দেখ না হয় কে কেসে রহে, আমার ভাই দুনিয়ার জীবনে একরকম থাকলেই হলো, আমার আসল দেখবার বিষয় হলো আমার আখিরাতটা কতটুকু সফল কাম হয়। হায়াতে দো রোজা কা ক্যা আয়েশ ও গম, মুসাফির রহে জেসে তেসে রহে, দুই দিনের জিন্দগির জন্য এত কি টেনশন ভাই, এত কি ফিকির, এত কি প্রস্তুতির দরকার, দুই দিনের জিন্দগি মুসাফের মতো কাটায় দিলি হলো। মুসাফের হার কুজা বাসত পতন রায়া দিমি দারত, কে বুলবুল দর কফজ বাসত চমন রায়া দিমি দারত, মুসাফের দুনিয়ার যে কোনো দেশে থাকে থাকে, দেশে কখন ফিরবে তার ফিকির তার মধ্যে থাকে, বিদেশে বড় কিছু সে করে না, সবকিছু জমা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, দেশে আসলে দেশে ফিরলে তখন সে ভোগ করবে। প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনা উমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ও আবিলু সাবিল ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়ার জীবনটা এইভাবে কাটাও যেভাবে কোন মুসাফির কাটায়, মুসাফির জীবন কাটায়, অথবা একজন পথিকের মতো জিন্দগি কাটাও, আর নিজেকে সর্বদা মরার আগেই মনে করো আমি কবরের বাসিন্দা। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, মৃত্যুর আগেই মনে করো আমি এক কবরের বাসিন্দা। কবরের বাসিন্দা ওখানে কেউ গালি দিলে কোনো প্রতিবাদ করে না, কেউ জুলুম করলে কোনো প্রতিবাদ করে না, কবরের বাসিন্দা সুদ খাওয়ার চিন্তা করে না, ঘুষ খাওয়ার চিন্তা করে না, কারো উপর জুলুমের চিন্তা করে না, কবরের বাসিন্দা কোনো ভিন নারীর দিকে তাকানোর ফিকির করে না, কবরের বাসিন্দা গান বাদ্যের জন্য ফিকির করে না। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি নিজেকে কবরের বাসিন্দা বানো, আমি আমি নাই, আমি বিদায় হয়ে গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। এক বুজুর্গ বলেন যে ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুল। হে মানুষ, যখন কারো জানাজা তুমি কবরস্থান পর্যন্ত বহন করে নিয়ে যাও তখন তোমার শিক্ষা গ্রহণ করা উচিত এ থেকে যে এরপরে আমার নম্বর আসতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মউত, হে মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। হযরত খাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে ও রহি হে উমর মিসলে বরফ গম, চুপকে চুপকে রফতা রফতা দম দম, যে বরফের পাটা বরফের চাকা যেরকম মুহূর্তে মুহূর্তে গলতে থাকে এবং নিঃশেষিত হইতে থাকে, হে মানুষ তোমার আমার জীবনটা ঠিক বরফের চাকার মতোই দমে দমে নিঃশেষিত হচ্ছে। সাঁস হয় একরাহ রবে মুলকে আদম দফাতান এক রুজ ইয়ে জায়গা থম, যে এই নিঃশ্বাস চলছে চলছে, আমরা মনে করি নিঃশ্বাস জারি আছে, আমার জীবনে সর্বমোট যতগুলো নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এগুলো একের পর এক শেষ হচ্ছে, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হবে আর পৃথিবীর কারো শক্তি হবে না সেই নিঃশ্বাস চালু করার মতো। কারলে জু কার না আখের মৌত হয়, একদিন মার না আখের মৌত হয়, অতএব হে মানুষ একদিন যখন মরতেই হবে যে সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমার যা করণীয় এখনই করো, এখনই তুমি সজাগ হও। হযরত খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন তু হো কিসি বি হাল মে মাওলা সে লব লাগায় যা, হে মানুষ যে অবস্থাতে আছো যত নষ্ট যত ভ্রষ্ট যত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তোমার জীবন, তুমি দেরি করো না, এখনই ছুটো মহান আল্লাহর দিকে, এখনই ডাকো মহান আল্লাহকে, অনুতপ্ত হও, লজ্জিত হও, আল্লাহর নিকট মাফ চাও। কুদরতে জুলজালাল মে ক্যা নেহি গির গিরায় যা, মহান শক্তিমান মহান শক্তিধর আল্লাহ তাআলা তিনি মিসকিনকে বাদশা বানাইতে পারেন, অন্ধকারকে অন্ধকার রাতকে তিনি আলোকিত করতে পারেন, এবং আলোয় ভরপুর দিনকে মুহূর্তে অন্ধকারে পরিপূর্ণ করে দিতে পারেন। তো এত বড় শক্তিমান যে আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ মুহূর্তে তোমার আমার জিন্দগিকে একদম পূর্ণাঙ্গ আলোকিত করতে পারেন, তোমার আমার নষ্ট জীবনকে আল্লাহ পাক মাফ করে দিয়া তোমাকে আমাকে শ্রেষ্ঠ আউলিয়াদের কাতারে স্থান দিতে পারেন। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, এক জমানা ছিল তার শুধু ডাকাতি আর ডাকাতির ইতিহাস, ডাকাতি ডাকাতি করতে থাকতেন, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালাল ও আমানাওয়ালু তৌফিক দান করছেন ফুজাইল ইবনে ইয়াজকে। আল্লাহ পাক যখন কাউকে হেদায়েত দিতে চান কল্পনাই করা যায় না কিভাবে এত বরবাদ মানুষ, এত বেশি খারাপ মানুষ এত উচ্চ স্তরের ওলি আল্লাহ হতে পারে। আর দোস্ত আয়াম জব ভালে আতে হ্যায় ঘাত মিলনি কো খুদা ভি বতলাতে হ্যায়, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে হেদায়েত দিতে চান হেদায়েতের ঘাঁটি পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে পৌঁছার ব্যবস্থা করে দেন। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ঘুরতেছেন যে কোন কাফেলা পাইলে তার উপর হামলা করবেন, ডাকাতি করবেন। এমন সময় আউলিয়াদের এক জামাত ওই রাস্তা দিয়ে যাইতেছিল, তো ওই আউলিয়া কেরাম পরস্পরে বলাবলি করতেছিলেন এটা এই এলাকার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে ইয়াজের এলাকা, তো জলদি চলো এখান থেকে কোনো বিপদ না ঘটে। ফুজাইল কোথাও লুকানো ছিলেন, হঠাৎ ছুটে আসলেন, তাদেরকে গ্রেফতার করলেন, বন্দি করলেন এবং কোথাও নিয়ে আটকাইলেন। আউলিয়া কেরাম আল্লাহ পাকের মহব্বত ওয়ালা, বন্দিগি ওয়ালা, জিকির ওয়ালা, তাদের জিন্দগি কেউ জিকিরে মশগুল, কেউ দোয়ায় মশগুল হলেন, কেউ কোরআনে পাকের তেলাওয়াতে মশগুল হলেন, একজন কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত পৌঁছলেন। আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, হে ইমানওয়ালা বান্দারা, তোমাদের কি সময় হয় না এখনো আমি আল্লাহর ভয়ে তোমাদের হৃদয়টা বিগলিত হয়ে যাই তো? ফুজাইল ইবনে ইয়াজ ওই আল্লাহর ওলির কণ্ঠে আয়াত শোনার সাথে সাথে চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন যে বালা কদ আন, হে আল্লাহ নিঃসন্দেহে সে সময় হয়ে গেছে। এবং ফুজাইল উঠলেন, ওই আউলিয়া কেরামকে বললেন আমাকে তওবা করায় দেন। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তায়বু মিনা যামবি কামান লা যামবালা, যে বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক বিলকুল বেগুনা বান্দার জিন্দেগি তাকে নসিব করে দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন যে মারকাবে তওবা আজায় মারকাবাস তাফলক তাজাত বয়েক লাজাজ এপস্ত, মরণের রুবির কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে যে জাহাজের দ্বারা মানুষ যেরকম এরোপ্লেনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত পৌঁছে, তো তওবার জাহাজ যেই বন্দা তওবা করলো, তওবার জাহাজ ওই বন্দাকে মুহূর্তে জমিন থেকে একদম আসমান পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআনের পরিভাষায় যখন ফালাহ বলা হয় যে তুমি কামিয়াব হয়ে যাবে, এই কামিয়াবির অর্থ কয়েকটা। নম্বর এক, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। নম্বর দুই, তুমি জান্নাতবাসী হবে। নম্বর তিন, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআনের পরিভাষায় ফালা ব্যাপক অর্থবোধক। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু ওয়ালু আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। এক বুজুর্গ বলছেন যে আমার প্রিয় বন্ধুরা, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর বে বাহা দিয়ে হ্যাঁ। মহান আল্লাহ এত সীমাহীন দয়াওয়ালা, এই গুনাগার বন্দা আল্লাহর কাছে যদি চায় এক ফোঁটা, আল্লাহ পাক এক সাগর তাকে দিয়ে দেন, সাগর ভরা মনি মুক্তাও তাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আল্লাহর নিকট চাওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। করাচিতে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, যখন মুসলমান তুমি আল্লাহর সামনে হাত পাতো, সাত আসমান জমিন তোমার ওই হাতের নিচে থাকে, তোমার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। আমি ওই বুজুর্গের এই কথা শোনার পরে মনে মনে ভাবতাম, এরকম অনেক আউলিয়াদের কথা শোনার সাথে সাথে অনেক সময় আমার মনে হইতো ওলির আল্লাহর ওলিরা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু, কোরআন সুন্নার দলিল ব্যতীত কোনো কথা তো তারা বলতে পারেন না। আল্লাহ পাকের রহমতে পরে আমি দেখতে থাকতাম জীবনের পথে পথে এক এক ওলি আল্লাহর এক এক কথার পক্ষে এই আয়াতে পাক দলিল, এই হাদিস শরীফ দলিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই বুজুর্গ যিনি দোয়ার ব্যাপারে এই কথা বলছেন, আমি খুঁজতে থাকছি যে এই ওনার এই কথার পক্ষে দলিল কি, পরে পাইলাম এক হাদিসে খুঁজছি, মহান রব্বুল আলামিন বলেন আনা মা আব্দি ইজা দানি, বান্দা যখন আমার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে যায় আমি বান্দার সঙ্গী হয়ে যাই। আরে ভাই, দোয়া এত বড় জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخل عباده, দোয়া হলো সব ইবাদতের মগজ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ-দোয়া, যেই বান্দা আল্লাহর নিকট দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে, নাছোড় হয়ে আল্লাহর নিকট চাইতে থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে নিজের প্রিয় পাত্র বানায় নেন। আল্লাহ পাক আল্লাহর নিকট দোয়া করার আমাদের সকলকে তৌফিক দান করেন। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহ এক জমানার সেই ডাকাত আউলিয়াদের সংস্পর্শে আর আল্লাহর উলিদের দোয়ার বরকতে সেদিনের তওবার বরকতে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের কাতারে স্থান পেয়ে গেলেন। এজন্য এক বুজুর্গ বলেন যে আমার প্রিয় বন্ধু হে মুসলমান, যতই তোমার দুস্ত্রুটি থাকুক না কেন, দুস্ত্রুটির দিকে দেখো না, আল্লাহ পাকের রহমতের দিক দিকে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন দিন শুরু হওয়ার আগেই হাত প্রসারিত করেন, কুদরতের হাত বাড়ায়া দেন, কারা আসোই বন্দারা রাত্রের গুনাহকারী, আসো আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। রাত শেষ হওয়ার আগে রব্বুল আলামিন এভাবে হাত প্রসারিত করেন, আবার দিন শেষ হওয়ার আগে আল্লাহ পাক নিজের কুদরতের হাত বাড়ায়া দেন, কোথায় আমার ওই সকল বন্দারা দিনভর নানান গুনাহে লিপ্ত ছিল, এখন আমার নিকট তওবা করো, নিঃসন্দেহে আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিদিন বারবার বারবার তওবা করতে থাকার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম যে তওবা অনেক বড় দামি জিনিস, ইস্তিগফার অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। যে আমরা আমল ইবাদত তো করি কিছু, কিন্তু তওবা ইস্তিগফার আমাদের অভ্যাস অনেকের মধ্যে কম, এটা বড় ভুল জিনিস। তওবা ইস্তিগফার এত বড় জিনিস যে আল্লাহর নবী রাসূলগণ ইস্তিগফার করতেই থাকতেন, ইস্তিগফার করতেই থাকতেন, ইস্তিগফার করতেই থাকতেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার মর্তবা সবচেয়ে বড়, সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতাম যে এক এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর নিকট মাফ চাইতেছেন, এক এক বৈঠকে 100 বার। আল্লাহর নবী হয়ে তিনি 100 বার আল্লাহর নিকট মাফ চান, এটা নবীর মর্যাদা, নবীর তো কোনো গুনাহ নাই। নবী যখন মাফ চাইতে থাকেন তার মর্তবা আরো বড় হইতে থাকে, আরো বড় হইতে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিলে জিনিসটা বুঝতে সহায়ক হবে। আমি একসময় ময়মনসিংহে ছিলাম, 4 বছর ময়মনসিংহে ছিলাম। তো ওইখানে ময়মনসিংহে কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন আমাদেরকে দাওয়াত করতেন, পরুণয় বিনয় করতেন যে আমার বাড়িতে একদিন একটু খানা খাবেন, আমি খুশি হব। তো আমি সকালবেলা হাঁটতে গেলে এক ভাই, এক মুসলমান ভাই, আমাদের এক ছাত্রের বাবা, সে বারবার এরকম রাস্তার মধ্যে দেখা হইতো আর খালি বলতেন আমার বাড়িটা একটু পাড়ায় যেতেন। আমি প্রথমে এটা বুঝতাম না যে বাড়ি পাড়ায় কি, আমি বললাম কি করবো, কয় একটু পানি খেয়ে যেতেন। আমি আরো আশ্চর্যজনিত হইলাম যে ভাই একদিকে বলে বাড়ি পাড়ায় যান, আবার বলে পানি খেয়ে যান, আর রাস্তা থেকে তার বাড়ি 1.5 মাইল দূরে ভিতরে। তা আমি 1.5 মাইল হাঁটতে যাব, হাঁটে যাব তার বাড়িতে বাড়ি পাড়ানোর জন্য আর পানি খাওয়ার জন্য, এটা কোন ধরনের কথা। তা আমি মনে মনে বিরক্ত হইতাম যে এই লোকটা এরকম কেন করে। আবার আরেকদিন দেখা হলে আবার বলতো, হুজুর আমার বাড়িটা একটু পাড়ায় গেলেন না। তা আমি বললাম বাড়িতে গেলে কি হয়, বলে একটু পানি পানি খাবেন। এটা তাদের একটা পরিভাষা, আসল উদ্দেশ্য হলো যে আমার বাড়িতে আপনি মেহমান হবেন, আমি মেহমানদারি করব। যাই হোক, পরে আমাদের কিছু সাথীদেরকে, জামিয়ার আশরাফিয়ার কিছু ওলামা একরামকে উনি একদিন দাওয়াত করলেন। তো সেখানে গেলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খানা খাওয়ার পরে এখন আমরা যখন বিদায় হব, ওই লোক খালি সঙ্গে সঙ্গে হাঁটে অনেক দূর পর্যন্ত, আর একটু পর পর বলে, হুজুর মাফ করে দিন, বেয়াদবি মাফ করে দিন, কিছুই করতে পারলাম না, হুজুর মাফ করে দিন। অথচ এত উন্নত মানের ইন্তজাম করছেন, এত ভালো ব্যবস্থা করছেন, এত ভালো মেহমানদারি করছেন, আমরা সকলে মুগ্ধ হয়ে গেছি, খুব মুগ্ধ হয়ে গেছি। কিন্তু ওই লোক বারবার বলতে থাকেন যে হুজুর মাফ করে দিন, হুজুর কিছুই করতে পারি নাই, আল্লাহর হাতে মাফ করে দিন। আমি বললাম যে আপনি ভালো মেহমানদারি করছেন, কি মাফ করে দিব, না হুজুর কিছুই করতে পারি না, মাফ করে দিন। যে ভদ্র হয়, যে ভালো হয়, যার আত্মা শুদ্ধ হয়, পবিত্র হয়, যার সত্যিকার বুঝ থাকে, সে ভালো করার পরও নিজেকে দোষী মনে করে যে আসলে আমি কিছুই মনে করতে পারি না। দুনিয়ার একজন স্বাভাবিক সাধারণ, দুনিয়ার সমাজের একজন সাধারণ মুসলমান, সাধারণ মানুষ, সে নিজের মেহমানের সর্বোচ্চ মেহমানদারির পর যখন মনে করে আমি কিছুই করতে পারিনি, আমার খালি অন্যায় হয়েছে, ত্রুটি হয়েছে, সবই ত্রুটিপূর্ণ, সবই ত্রুটিপূর্ণ। তো আল্লাহর নবী যিনি আল্লাহ পাকের সর্বোচ্চ মারেফতওয়ালা, যিনি আল্লাহ পাকের সর্বোচ্চ গভীরভাবে বুঝেন, তো আল্লাহ পাকের ব্যাপারে তিনি কি মনে করেন, লাখ ইবাদতের পর হে আল্লাহ আমি কিছুই করতে পারিনি, আমি কিছুই করতে পারিনি, আমার দ্বারা কিছুই হয় নাই, আল্লাহ আপনি মাফ করে দিয়েন, এটা নবীর বড় মর্যাদার পরিচয়। এই জন্যই আমাদের প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেন, আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, হে আল্লাহ যেমনটা আপনি আপনার প্রশংসা করেন ওই রকম প্রশংসা তো আমি আমার সারা জীবনেও করতে পারলাম না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানে আল্লাহর নবী যে সর্বোচ্চ প্রশংসাকারী আল্লাহ তাআলার। এক বুজুর্গ বলছিলেন যে মুহাম্মদ হামিদে হামদে খোদা বস, খোদা মধ্যে মুহাম্মদ মুস্তফা বস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষ তুমি আর কি আল্লাহর আমার নবীর প্রশংসা করবা, আল্লাহ পাক আল্লাহর নবীর এমন প্রশংসা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা করছেন, এত গুণগান বয়ান করছেন যে আর তোমাদের কারো গুণগান বয়ান করার কোনো দরকার নেই। যদি তুমি নবীর প্রশংসা করো, গুণগান করো, তাতে শুধু তোমারই লাভ, তোমারই লাভ, তোমারই লাভ, আল্লাহর নবীর এতে কোনো লাভ নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুহাম্মদ হামিদে হামদে খোদা বস, আর মুহাম্মদ হামিদে হামদে খোদা বস, খোদা মধ্যে মুহাম্মদ মুস্তফা বস, আর আল্লাহ পাকের প্রশংসা করার জন্য প্যারা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যথেষ্ট। সারা জাহানের সকলের প্রশংসা একত্রিত করলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একবারের আল্লাহর প্রশংসার বরাবর হবে না। সারা দুনিয়ার মানুষ যতটা আল্লাহর প্রশংসা করছে সবটাকে যদি মিলানো হয়, একত্রিত করা হয়, রসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার আল্লাহর যে প্রশংসা করছিলেন সারা বিশ্ব সকল প্রশংসা একত্রিত করার পরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে এক বিন্দু প্রশংসার সমকক্ষ হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে লাখ বন্দেগী করার পরে নিজেকে বড় মনে করা, এটা ওই মানুষের কাজ যার গর্দানের শয়তান সওয়ার হয়ে গেছে। আর যে মানুষের মতো মানুষ সে কৃতজ্ঞ চিত্তওয়ালা হবে, কৃতজ্ঞ চিত্ত, আরে আমি যে ইবাদত করলাম, যে মাথা দিয়ে সিজদা করলাম, মাথা আমার বাবায় তৈরি করে দেন, এটা মহান আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। যে জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ বললাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বললাম, তো এই জবান তো আমার বাবা তৈরি করেন নাই, এটা মহান আল্লাহর দান, আল্লাহ পাকের অনুগ্রহ। কাজেই আল্লাহর দেওয়া মাথা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ পাকের অনুগ্রহে আমি তার বন্দেগী করলাম, এটা তো আল্লাহ পাক আমার উপর এহসানের উপর এহসান করলেন। এজন্য যাদের জ্ঞান বুঝ গভীর তাদের কথাই ভিন্ন হয়। বিখ্যাত দার্শনিক এবং বুজুর্গ শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, মাসদর হার নফাসে দু নেয়ামত আস, প্রতিটি নিঃশ্বাসে তুমি দুইটা নেয়ামত ভোগ করো, দামি নেয়ামত। একটা হলো প্রতিটি মুহূর্তে তুমি দুইটা নেয়ামত ভোগ করো, একটা হলো তুমি একটা নিঃশ্বাস গ্রহণ করো আর একটা নিঃশ্বাস তুমি ছাড়ো। এই একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তোমার মৃত্যু, তুমি ধ্বংস, তুমি বরবাদ, তোমার সব শেষ। এজন্য তোমার এক একটা নিঃশ্বাস এত দামি, নিঃশ্বাস গ্রহণ করা দামি, নিঃশ্বাস ত্যাগ করা দামি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তোমার বিপদ। তাহলে প্রতিটি মুহূর্তে শ্রেষ্ঠ দুইটা নেয়ামত তুমি ভোগ করো, অবর হার নেয়ামতে শুকরে ওয়াজিব, আর প্রতিটি নেয়ামতের জন্য কমপক্ষে একবার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়াজিব। তার মানে আমাদের উপর কত বড় দায়িত্ব আল্লাহ পাকের বন্দেগীর, আল্লাহ পাকের কৃতজ্ঞতার, চলি ফিরি উঠি বসি সর্বক্ষণ অন্তরটা যেন আল্লাহ পাকের কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে। যে আমার আমার নিজের হাত দেখি তো মনে পড়ে উফ আল্লাহ পাকের কি অনুগ্রহ কি দান, আঙ্গুলগুলো দেখলি উফ আল্লাহ পাকের কি অনুগ্রহ কি দান। প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আয়নায় নিজের চেহারা যখন দেখতেন তখন তিনি বলতেন যে আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি, হে আল্লাহ আমার চেহারাটা এত সুন্দর বানাইছেন তো আপনি, ফাহাসসিন খুলকি, আল্লাহ আমার জীবন এবং চরিত্রটাও এরকম সুন্দর আর সুন্দরতম আপনি বানায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ইসলাম কেমন শিক্ষক ছিলেন, আর কি শিক্ষা দিলেন, দিন রাত তৌহিদের সবক, দিন রাত তৌহিদের শিক্ষা, মহান আল্লাহর ভালোবাসার শিক্ষা, মহান আল্লাহর মারিফতের শিক্ষা, মহান আল্লাহর জিকিরের শিক্ষা, মহান আল্লাহর শুকরের শিক্ষা। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের লক্ষ্য করার, গভীরভাবে লক্ষ্য করার বিষয় হলো 30 পারা কোরআন, কিন্তু তার শুরুতে একদম প্রথম কথাটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ। তার মানে আল্লাহ পাক সবক দিচ্ছেন এই কথা, তোমার সারা জীবন যেন আল্লাহ পাকের হামদ হয়, পুরো জিন্দগি আল্লাহ পাকের প্রশংসায় পরিণত হয়ে যায়। এইভাবে জিন্দগিকে তুমি বানাও, এইভাবে এই জিন্দগি দুনিয়ার জিন্দগি তুমি কাটাও। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নিকট ওই যুবক যখন আসলো, হযরত জুনায়েদ বাগদাদি মনে করলেন আল্লাহর মহব্বতে আসছে, ঠিক আছে তুমি থাকো। হাজী উমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, বিখ্যাত অনেক বড় উঁচু মানের ওলি ছিলেন, আরেফ ছিলেন। তিনি বলেন যে আমাদের নিকট যারা আল্লাহর মহব্বত, সুন্নতের জিন্দগি, আল্লাহর দিন শিখতে আসে, এত উঁচু মর্তবা বলে আমরা তাদেরকে মনে করি যে আমি এমদাদুল্লাহ তো তাদের সাক্ষাৎকে আমার আখেরাতের নাজাতের উসিলা মনে করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি বড় কথা বলছেন তিনি, আল্লাহর জন্য যারা আছে। এজন্য যারা দিনের শিক্ষক, ইসলামের শিক্ষক, তাদের উচিত যারা দিন শিখার জন্য আসেন বসেন তাদেরকে সম্মানের নজরে দেখা, মহব্বতের নজরে দেখা। এজন্য মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের এক মহান ব্যক্তিত্ব, অনেক উঁচু মানুষ, লক্ষ লক্ষ ওলামায়ে দ্বীন যাকে অনুসরণ করেন করতেন, সেই মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার কুরসিতে বসছেন বয়ান করার জন্য। তখন তিনি বলতেছিলেন যে ভাই একটা বিষয়, যিনি দিনের কথা বলবেন বয়ান করবেন তার একটা মোরাকাবার বিষয় আছে, সেটা কি? এইটা তিনি মোরাকাবা করবেন, মনে মনে ভাববেন যে দরিয়ার ভিতরে দরিয়ার নিচে থাকে মণিমুক্তা আর উপরে থাকে বুদবুদ। বুদবুদ বুঝেন না, যে পানির যে উপরে বুটবুটি একটা উঠেছে এটাকে বুদবুদ বলে না? তো তিনি বলেন যে বুদবুদ উপরে থাকে কিন্তু মণিমুক্তা নিচে থাকে। যিনি বয়ান করবেন তিনি মনে করবেন আমি বুদবুদের মতো, আর যারা নিচে ঊষা দিনের কথা শোনেন তারা হলো দামি মণিমুক্তার মতো। আল্লাহ তাআলা এরকম দিল আমাদেরকে নসিব ফরমায়া দেন। হযরত থানবীর খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিল তুজকো দিয়া হক মে তো হক উসকো আদা কর। আমার ভাই মুসলমান, আল্লাহ পাক তোমাকে দিল দান করছেন, দিলের হক তুমি কিন্তু আদায় করবা, সবসময় ব্যাপারে সচেতন থাকবা। কি সেটা? সব ছোড় খেয়ালাত তুবাস ইয়াদে খুদা কর। আরে ভাই অন্তর থেকে গায়রুল্লাহর সব সর্বনাশা জিনিস বের করে দাও, অন্তরকে শুধু আল্লাহ পাকের স্মরণে মশগুল রাখো, যেখানেই থাকো আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল, এরকম এক জিন্দা অন্তর তুমি বানাও। আমরা কাজ করি, কর্ম করি, দোকান করি, ব্যবসা করি, কথা বলি, তখন ওই ওইদিকেই পুরা ধ্যান, অন্তর আমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল এবং খালি হয়ে যায়। আল্লাহর কসম এটা ঈমানের তাওহীদ যার ভিতরে থাকবে তার অবস্থা এমন হইতে পারে না। অন্তর তো এরকম বানানো চাই, জবান কথায় মশগুল, দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল, হাত কাজে মশগুল, দিল আল্লাহ পাকের স্মরণে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো হযরত জুনায়েদ বাগদাদি ওই যুবক ছেলেটাকে থাকতে দিলেন, একদিন দুই দিন তিন দিন, দশ বছর ওই যুবক এই হযরত জুনায়েদ বাগদাদির নিকট থাকছে। যুবক মানুষ কিন্তু তার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, দিন শেখার জন্য, আখেরাত কামিয়াব করার জন্য এতটা অদম্য বিকুলতা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। দশ বছর পরে ওই যুবক একদিন বলে যে হযরত আমাকে বিদায় দেন, আমি আর থাকবো না, আমি চলে যাব, কারণ আমি একটা বড় আশা নিয়ে আসছিলাম, দশটা বছর আপনার সঙ্গে থাকলাম, আমার তো আশা পুরা হয়নি, সেজন্য আজকে ব্যর্থ মনোরথ হয়ে আমি ফিরতেছি। হযরত জুনায়েদ বাগদাদি বললেন যে বাবা কি উদ্দেশ্য নিয়ে আসছিলা যেটা পুরা হয়নি? বললেন যে আমি লোক মুখে শুনছিলাম যে আপনি বহুত বড় ওলি আল্লাহ, আর যিনি ওলি আল্লাহ হবেন তিনি তো বাতাসে উড়বেন, পানির উপর হাঁটবেন, ঢেউর উপর জায়নামাজ বিষয়ে নামাজ পড়ে দেখাবেন, এত বড় অলৌকিক ক্ষমতা ঘটনা যার মধ্যে প্রকাশ পাবে তিনি তো আল্লাহর ওলি হবেন। আমি দশটা বছর অপেক্ষা করলাম তা আপনার মধ্যে এমন কিছু তো আমি দেখিনি। হযরত জুনায়েদ বাগদাদি তার কথা শুনে মাথা নিচু করলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং ভাবলেন যে আহা ছেলেটা নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মুসলমান ভাই ওর মধ্যে বুঝ নাই, ওকে বুঝানো দরকার। তো ছেলেটার প্রতি ছেলেটার কল্যাণ কামিতা এবং তার প্রতি দরদের কারণে না বলার মতো কথা তিনি বলতে বাধ্য হলেন। তিনি বললেন যে হে যুবক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি যে 10 বছর আমি জুনায়েদ বাগদাদীর নিকট থাকলা, এই 10 বছরের মধ্যে জুনায়েদ বাগদাদীকে এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের কোন নাফরমানির কাজে লিপ্ত হইতে কি তুমি দেখছিলা? যুবক তখন বলল, হুজুর, আমি এমন কিছু এই 10 বছরে কোশ্চিন কালও দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদী কাঁদতে থাকলেন এবং বলল যে যেই বান্দা 10 বছরের মধ্যে একবারের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে নাই, এর চেয়ে বড় কারামত, এর চেয়ে বড় অলৌকিক ঘটনা তুমি কি দেখতে চাও? তো যুবক তখন মাথা নিচু করছে, পায়ে পড়ে গেছে যে হুজুর, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে। ওলি কাকে বলে সে জিনিসটা আমার বুঝ ছিল না, আমি ভুলের মধ্যে ছিলাম, আমাকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গে পুরা জিন্দগি উৎসর্গ করে দিলাম, আমি আপনার কাছে থাকব, আপনার কাছে থাইকাই আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। এটাকে এক বুজুর্গ বলছেন যে গর হাওয়া পে উড়তা হু রাত দিন তার কে সুন্ন টু করে শয়তান গিন, বাতাসের মধ্যেও যদি কেউ উঠতে জানে কিন্তু প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আলোকিত আদর্শ জীবন থেকে সে বঞ্চিত, তাহলে কোশ্চিন কালো তাকে ওলি মনে করবে না, সে তো এক শয়তান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষদেরকে যারা আল্লাহকে তালাশ করে, আল্লাহর দিন তালাশ করে, তাদেরকে সতর্ক করে বলছেন যে আয় বসা ইবলিস আদম রুহে হাস ফাজ বহর দস্তে না বায়াত দাদ দাস, এ মানুষ শোনো, অনেককে দেখতে ফেরেশতার মতো কিন্তু আসলে পাকা ইবলিস, সেটা তোমার প্রমাণ হবে তার কর্মের দ্বারা, সে কোরআন সুন্নার মোতাবেক তার আমল আছে কিনা, জিন্দগি আছে কিনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা দীক্ষার সামনে সে মাথা নত করে কিনা। যদি কোরআনের আলো আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নার আলোতে তার জীবন আলোকিত হয় তখনই বোঝা যাবে সে আল্লাহ পাকের বলি। এক বুজুর্গ বলছেন যে তোমার ভিতরে মানুষ হওয়ার, মানুষের মতো মানুষ হওয়ার ক্ষমতাও আছে, পশুত্বকে দাবায়া দিয়া ফেরেশতার মতো জিন্দগি তুমি বানাইতে পারো, পশুর মতো জিন্দগি তুমি বানাইতে পারো, যদি তুমি পশুত্বকে দাবায়া দাও তো আল্লাহ পাক ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদা তোমাকে দান করবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু নিজের পশুত্বকে দাবানোর তৌফিক আমাদের সকলকে নসীব ফরমায়া দেন। আমি বলতেছিলাম এক হাদিস শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাঁচ জিনিসের কদর করো, পাঁচ জিনিসের আগে সিহাতাকা কাবলা সাকামিক, তোমার স্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে। হ্যাঁ না, অনেক মানুষ আছে যে এখন অসুস্থ হওয়ার পরে, প্যারালাইজড হওয়ার পরে এখন আকাঙ্ক্ষা করে, আহা 2 রাকাত এরশাদ যদি পড়তে পারতাম, আহাই মাগরিবের পরে 2 রাকাত নফল 4 রাকাত নফল যদি পড়তে পারতাম, আহারে যদি ভোর রাতে জাগতে পারতাম, এই 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম। অথচ সুস্থ শরীর যখন ছিল তখন ছিল এক নেহায়েতই বেপরোয়া জিন্দগি। হ্যাঁ, কিন্তু যখন স্বাস্থ্য শেষ হয়ে গেছে, স্বাস্থ্য খুব নষ্ট হয়ে গেছে, এখন সে শুধু আক্ষেপই আক্ষেপ করতেছে। কত ভালো ওই মানুষ যে নিজের যৌবন কাল আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটায় দেয়। আমার শেখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, উনকি রাহ মে জওয়ানি জিসকি খাক হো গই, উনকে দর্দোঁ কি লজ্জত সে হাম সরশার হো গয়ে। মহান আল্লাহর ভালোবাসায় নিজের যৌবনকে যে উৎসর্গ করে, তাকে আল্লাহ পাক এত বড় ঈমান দান করেন, তার ঈমানের খুশবুতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের যুবক সমাজকে, আমাদের আপনজনদেরকে এভাবে কবুল করেন, আল্লাহর ওলি হিসাবে সিদ্দিকীর মর্তবার ওলি হিসাবে আল্লাহ পাক কবুল করেন। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, আর 5 জিনিসের মধ্যে দ্বিতীয় জিনিস হলো তোমার যৌবনের কদর করো যৌবন হারায়া বৃদ্ধ হওয়ার আগে। ওয়াসবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদের কদর করো অভাবে পড়ার আগে অনেকের ধন সম্পদ ছিল, তখন সে আল্লাহর রাস্তায় ব্যয় করে নেই, টাকা পয়সা ধরে রাখছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, আরে তোমার সম্পদ তা যা তুমি খায়া হজম করছো, এবং তোমার সম্পদ তা এই পোশাক আদি তুমি পরছো এবং এটাকে এতটা পুরানা করছো যে এটা ব্যবহারযোগ্য থাকে নাই, তোমার সম্পদ তা তাসাদ্দাকতা ফামজাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করছো তো আল্লাহকে খুশি করে ফেলছো, তুমি কাজের কাজ করে ফেলছো, তাই না? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়ামানাওয়ালু পবিত্র কোরআনে বারবার বলেন যে আমার জন্য ব্যয় করো, আমার জন্য খরচ করো। সারিউ ইলা মাগফিরাত মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ছুটো তোমরা মহান আল্লাহর বন্দেগীওয়ালা জিন্দেগীর দিকে, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে বিশাল বড় জান্নাত দান করে দিবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে তৈরি করে রাখা হয়েছে এক মুত্তাকি বান্দাদের জন্য, মুত্তাকি বান্দা নেক বান্দাদের জন্য, আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য। সেই মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্যাবলীর পরিচয় দিতে গিয়া আল্লাহ পাক কয়েকটা বিশেষ বিশেষ গুণের কথা উল্লেখ করলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, যে যারা আমার জান্নাতি বান্দা হবে তাদের জীবনের একটা আলামত হলো, একটা বৈশিষ্ট্য হলো, তাদের সম্পদ কম থাকুক বেশি থাকুক, তারা সুখে থাকুক কিংবা কষ্টে থাকুক, সর্ব অবস্থায় সচ্ছল অসচ্ছল যেমনই থাকুক না কেন, তারা তো আমি আল্লাহর খুশির জন্য খরচ করতেই থাকবে। ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এই মহান বৈশিষ্ট্য ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত ধনী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত ধনী, ওকাতরে তারাও যেমন আল্লাহর জন্য দান করতে থাকতেন, যার ঘরে কিছু নাই সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকাতরে আল্লাহর জন্য দান করতেই থাকতেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজে সহযোগিতার জন্য যখন বললেন, হযরত উমর জানতেন যে আবু বকরের এইবার তেমন কিছু নাই ঘরে, হযরত উমর নিজের বিশাল বড় সম্পদের অর্ধেকটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তো হযরত উমর আগে পৌঁছে গেছেন, হযরত উমর সারা জীবন প্রতিযোগিতা করতেন হযরত আবু বকরের সঙ্গে, কোনোভাবে বুড়াকে আমি পিছনে ফেলতে পারি কিনা, মানে দ্বীনের কাজে কোনোভাবে আমি তার চেয়ে অগ্রগামী হতে পারি কিনা। হযরত উমর বলেন, সারা জীবন চেষ্টা করলাম এই লোকটার সঙ্গে কোনোভাবে পারলাম না, এতটা সর্ব কাজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অগ্রগামী ছিলেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ কাজে পরকালকে সুন্দর করার কাজে তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তো দেখাও আমি আল্লাহকে, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আরে আমার খুশির জন্য আমার এবং জান্নাতে আসার জন্য হে প্রতিযোগিতাকারীরা তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও, প্রতিযোগিতায় অবতীর্ণ হও সেই কাজের জন্য, আর আমাদের প্রতিযোগিতা ক্ষমতা দখল করার জন্য, পয়সা বাড়ানোর জন্য, ফ্যাক্টরি বাড়ানোর জন্য। আমার প্রিয় বন্ধুরা, যে পয়সা বৃদ্ধি করা অন্যায় কাজ না, কিন্তু এমন পথে পয়সা না বাড়াই যেই পথে পয়সা বাড়ানোর কারণে, আয় করার কারণে, ব্যয় করার কারণে কাল কিয়ামতের জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া লাগে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাও কানাতিদ দুনিয়া তা'তিল ইনদাল্লাহ জানা বাউজা মা সাফা কাফিরা মিনহা সারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা মহান আল্লাহর নজরে এতটা তুচ্ছ, যদি এই দুনিয়া আল্লাহর নজরে একটা মশার পর বরাবর দামের জিনিস হইত, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন, দেখলেন যে রাস্তার পাশে একটা মরা পচা গলা বকরির বাচ্চা পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে থামলেন এবং বললেন যে, সাহাবীরা তোমাদের মধ্যে কে কে আসো, এই মরা বকরির বাচ্চাটা এক দেরহাম দিয়ে তোমরা খরিদ করবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুফতি দিলেও কেউই নিতে রাজি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, এই মরা পচা গলা বকরির বাচ্চাটা তোমাদের নজরে যতটা তুচ্ছ, মহান আল্লাহর নজরে দুনিয়াটা তার চেয়ে বেশি তুচ্ছ। সে হারাম দুনিয়ার পিছনে প্রিয় বন্ধুরা আমরা কেন দৌড়াবো? হ্যাঁ, হালাল কামাই করা এটা আল্লাহ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রসুলের হুকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসবুল হালাল ফরিজা বাদ আল ফরিজা, আল্লাহর ফরজ ইবাদত বন্দেগির পর হালাল উপার্জন ফরজ। কেন বললেন? কোরআন শরীফ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ফাইজা কুজিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সে আয়াতে পাকের ব্যাখ্যা করছেন আল্লাহ রাসূলি হাদিসের দ্বারা। সে আয়াতে পাক আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, নামাজ যখন তোমাদের সুসম্পন্ন হয় এইবার তোমরা জমিনে যাও এবং আমার পক্ষ থেকে নির্ধারিত রিজিক তোমরা তালাশ করো। বা আল্লাহ পাকের এটা নিজাম যে বান্দা তালাশ করবে তো আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কি কথা, হাত গুটায় বসে থাকার নির্দেশ দেন নাই আল্লাহ তাআলা? শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেটাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন, তোমার নামাজ শেষ হলো এইবার তুমি রিজিকের অন্বেষণে যাও। তার মানে ফরজ ইবাদতের পরে রিজিক উপার্জন করা, রিজিক অন্বেষণ করা, সেটাও একটা ফরজ আমল। এজন্য ভারতের এক বুজুর্গ তিনি বলেন, মানে কতটা গভীর জ্ঞান সম্পন্ন মানুষ, তিনি বলেন যে মসজিদে যারা নফল আমলে মশগুল তাদের সেই নফল আমলের চেয়ে এই লোকটার এক একটা আওয়াজের সওয়াব বেশি। ফের তিনি ব্যাখ্যা করে বললেন, কেন আমরা কি আল্লাহ রসুলের হাদিস মানব না? যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে হালাল উপার্জন সেটা ফরজ কাজ, ওই লোকগুলো নফলে মশগুল আর এই লোকটা ফরজ কাজে মশগুল। আর এক হাদিসে কুৎসিতে মহান রব্বুল আলামিন বলছেন, আমার বন্দা নফল ইবাদতের দ্বারা আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আমার নৈকট্য লাভের চেষ্টা করে, সেটার দ্বারা আমার বন্দা আমার প্রিয় পাত্র হয়, কিন্তু ফরজ আমলের মর্যাদা সব নফলের চেয়ে বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্যই কোন মুসলমান যে কোন ব্যস্ততা দুর্বলতা কমজোরির কারণে হাজারো নফল আমল করল না কিন্তু সে ফরজ ছাড়ে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, এই মুসলমান নিঃসন্দেহে বড় মাপের মানুষ আল্লাহ পাকের নজরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে। আল্লাহ পাক আমাদেরকে এসব বুঝবার তৌফিক দান করেন। ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং তোমার অবসর সময়ের কদর করো ব্যস্ত হয়ে পড়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার জীবনের কদর করো মৃত্যু আসার আগে। আশ্চর্যের বিষয়, মানে দেখতে দেখতে আমাদের হতবাক হইতে হয় যে কি হচ্ছে কি হলো। আমি আমার নিজের জীবনে দেখলাম যে আমার একদমই নিকটবর্তী বন্ধু বান্ধব যারা, যাদের সঙ্গে লেখাপড়া করতাম, অনেকেই আমার চোখের সামনের থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। এই শুনলাম অমুক ইন্তেকাল হয়ে গেছে, শুনলাম অমুক ইন্তেকাল হয়ে গেছে, এমনকি আমাদের চেয়ে অনেক পরে অনেক জুনিয়র যারা পড়াশোনা করছেন দেখলাম যে তারাও অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, তাহলে জিন্দগির কি ভরসা আছে? এজন্য যে জো বশর আতা হে দুনিয়া মে ইয়ে কহতি হে কাজা মে ভি পিছে চলি আতি হু জরা ধ্যান রহে। মানুষ দুনিয়াতে আসে তো মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে, তাকে সতর্ক করতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর, প্রত্যেক মানুষের কবর প্রতিদিন তাকে সতর্ক করে এবং বলে, আনা বাইতুল গুরবতি, আনা বাইতুল ওয়াহদতি, ওয়া আনা বাইতুত তুরাব, ওয়া আনা বাইতুদ দুদ, যে আমি নির্জন ঘর, আমি মুসাফির খানা, এবং আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছু পোকা মকরের ঠিকানা। তার মানে তোমরা আলোই অন্ধকারের জন্য আলো সংগ্রহ করো, নির্জন ঘরের জন্য সাথী সংগ্রহ করো, সাপ বিচ্ছু পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করো, এবং এই অন্ধকারের ভিতরে আলোর ব্যবস্থা করো, মাটির ঘরে তোমরা বিছানার ব্যবস্থা করো। সেটা কি? সেটা হলো তাকওয়া, সেটা হলো নেক আমল, সেটা হলো সুন্নতের জিন্দগি, সেটা হলো আল্লাহ পাকের জিকির, সেটা হলো সুন্দর চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা অনেকে ভাইরা মসজিদে আসি, নামাজ পড়ি, এটাও আল্লাহ পাকের মেহরবানি। নিঃসন্দেহে আল্লাহ পাকের মেহরবানি। হযরত হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষকে যদি দেখো যে নেক আমল বারবার করে, নেক আমল করতেই থাকে, নেক আমলকে মজবুত এবং শক্তভাবে ধরে রাখে, এটা আলামত যে আল্লাহ পাকের রহমতের নজর পড়ে গেছে তার উপরে, এবং এই তার আমল মকবুল আমল, কবুলের আলামত এটা, এই আমল আল্লাহ পাকের নিকট কবুল হওয়ার আলামত। যদিও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কবুল হয়ে গেছে, কিন্তু এটা কবুলের লক্ষণ, কবুলের আলামত। কিভাবে? তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বলেন যে বাদশার সঙ্গে তুমি দেখা করতে গেলা, বাদশা তোমার উপর গোসা হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, আর কি কোনোদিন নিজের দরবারে ডাকবেন? কি ডাকবেন? আর যদি একটা লোকের তুমি দেখলা এই কয়েকদিন আগে গত সপ্তাহে বাদশার সঙ্গে দেখা করে আসছে, আজকে আবার যায়, পরের সপ্তাহে দেখলা যে আবারও যাইতেছে, পরের সপ্তাহে দেখলা আবারও যাইতেছে, বাদশার দরবারে যে লোককে বাদশা বারবার স্মরণ করেন, বারবার ডাকেন, তো তখন মানুষ অনুভব করে নিশ্চয়ই লোক বাদশার ঘনিষ্ঠ, বাদশা তার উপর খুশি সন্তুষ্ট, না হলে তার কাছে বারবার এইভাবে যাওয়ার সুযোগ পাইল কেমনে? হ্যাঁ, তাকে কেন বারবার ডাকে? হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের নামাজে জিকিরে তেলাওয়াতে তোমার বারবার বারবার হাজির হইতে পারা, এটা আল্লাহ পাকের খাস দরবারে, সমস্ত বাদশার বাদশার দরবারে তোমার বারবার হাজির হইতে পারা, এটা আলামত যে আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে বারবার ডাকতেছেন। আয় বন্দা আবার আমাকে ডাক দে, আয় বন্দা আবার আমার সামনে দোয়ায় মুশগুলো, আয় বন্দা আবার জিকিরে মুশগুলো, আয় বন্দা আবার একটা সেজদা করে আমাকে খুশি করে দে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু প্রিয় বন্ধুরা, যে বাদশার সঙ্গে যার সম্পর্ক যত গভীর হয় তার দায়িত্ব তত বেশি হয়, যে বাইরে গেলে চোরের সঙ্গে আমি ঘুরতে পারবো না, ডাকাতের সঙ্গে ঘুরতে পারবো না, মদখোরের সঙ্গে ঘুরতে পারবো না, যদি বাদশা সেগুলো জানেন তো আমার উপর অসন্তুষ্ট হবেন, যে তুমি আমার কাছে যাতায়াত করো আর এত নিচু লোকদের সঙ্গে তুমি উঠা বসা করো, এত নিচু কাজের মধ্যে তুমি জড়িত। আমার প্রিয় বন্ধুরা, অনুরূপ ভাবে আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, দিনের লাইনে আমাদের সম্পর্ক আছে, আমাদের দায়িত্ব ভারী, সেটা হলো যে আমাদের জীবন যেন সবচেয়ে উন্নত হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে ইমানওয়ালারা তোমাদের মধ্যে সর্বোচ্চ মুমেন্ট তারা, যারা সর্বোচ্চ মাপের সুন্দর চরিত্রের অধিকারী, যার চরিত্র যত উন্নত সে তত উন্নত মুসলমান, সে তত উন্নত মানের জান্নাতি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফে বলছেন, কাল কিয়ামতে আমলের যখন ওজন হবে তার মধ্যে সবচেয়ে ভারী ওজনদার আমল হবে মানুষের সুন্দর চরিত্র। শুনতেছেন ভাইরা, রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ছোট ছেলেকে দেখলেন, কার ছেলে রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, আসসালামু আলাইকুম বলল ছেলেটা, তো আপনি ওয়ালাইকুম সালাম বললেন, একটু মুস্কি হাসছেন, সুন্দরভাবে তাকে দেখলেন, সে সালাম করে নাই, এই তুমি সালাম করলে না কেন, এমন একটা ধমক না দিয়ে আপনি সুন্দরভাবে মহব্বতের সাথে আসসালামু আলাইকুম বললেন, ছেলেটা খুশি হয়ে যাবে, আরে আমার চেয়ে বয়সে বড় এবং আমার এক মুরব্বী মানুষ, তিনি আমাকে সালাম করছেন, সে লজ্জিত হবে, মাথা নত করবে, তার মধ্যে একটা সুন্দর অনুভূতি তৈরি হবে, যেটা তার জীবনটাকে উন্নত করবে, যে আমাদের সমাজের বড় মানুষরা আমাদের মতো শিশুদেরকে সালাম করেন। অনেক মানুষ শিশুরা সালাম না করলে তাদেরকে ধমকাধমকি করতে থাকে, ভাই ধমকাধমকি করা তো সালাম শিক্ষা দেওয়ার কোন নিয়ম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহান আদর্শ ছিল, পবিত্র জীবনের এই একটা মস্ত বড় বৈশিষ্ট্য ছিল, যে তিনি যখন রাস্তা দিয়ে যাইতে থাকতেন ছোট ছেলেদেরকে দেখলে আসসালামু আলাইকুম বলতেন, বাচ্চা কাচ্চারা নবীর সালাম পায়া খুশিতে বাঘ বাঘ হয়ে যেত, ওই জওয়ানের বাচ্চারা, যে নবী আমাদেরকে সালাম করেন। আমার প্রিয় বন্ধুরা, তো ইসলামের এই সুন্দর চরিত্রের বিভাগটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম পৃথিবীতে এত বড় প্রসার লাভ করছে তলোয়ারের জোরে না, ইসলামের নিজের সৌন্দর্যের জোরে, ইসলামের সুন্দর চরিত্রের জোরে। হযরত মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের জন্য যখন অভিযান চালান, ওখানে সৈন্যদেরকে পাঠানোর সময় বললেন যে তোমাদের কেউ যদি সেখানে যাওয়ার পর নারীদের উপর একবার কেউ নজর করো আমি তার চোখ উপড়ে ফেলবো, যদি অন্যায়ভাবে কারো মাল তোমরা স্পর্শ করো তো আমি তার কবজি কেটে ফেলবো। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন, কিন্তু বড় মানুষ ছিলেন, বহুত বড় মানুষ ছিলেন, বহুত উঁচু স্তরের ইমানদার ছিলেন, তো তার কথার বড় প্রভাব পড়ছে সৈন্যদের উপরে। এদিকে যে রাজা দাহিরের লোকেরা এই কৌশল করছে যে আমরা একটা বিষয় জানি যে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় তারা যুদ্ধে বিজয়ী হয় না, নারীর প্রতি নজর যায় তারা যুদ্ধে বিজয়ী হয় না, এজন্য তারা তাদের সুন্দরী যুবতী মেয়েদেরকে রাস্তার পাশে খাড়া করে রাখছে, যে ওরা যে রাস্তা দিয়ে আসবে আসতেই যেন পরমা সুন্দরী মেয়েদেরকে দেখা যুবতীদেরকে দেখা আকৃষ্ট হয়ে পড়ে এবং ক্ষমতার জোরে তারা ঢুকবে আসবে, তো এখানে তারা নারীদের সঙ্গে অন্যায় লিপ্ত হয়ে যাবে, তো তারা আর সফল কাম হতে পারবে না, জয়ী হতে পারবে না। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু সে সৈন্যরা যখন সিন্ধুতে প্রবেশ করেন তো কোন একটা নারীর দিকে একবারের জন্য কেউ নজর করেন নাই, কোনোভাবে চোখ তুলে দেখেন নাই তাদেরকে। যখন এই দৃশ্য তারা দেখতে পাইছেন আর প্রচন্ড ক্ষুধার মধ্যে কারো দোকানে হাত দেন নাই, কারো কোনো মাল হরণ করেন নাই, এই দেখার পরে সে রাজা দাহির এবং তার সব সঙ্গী সাথী যারা দরবারের লোকেরা বলল যে এদের সঙ্গে পারা যাবে না, সকলে সারেন্ডার করলেন এবং সকলের সহজে ইসলাম কবুল করলেন, অতি সহজে সকলে ইসলাম কবুল করলেন। আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম ইসলাম বিশ্বে এতটা প্রসার লাভ করছে, এতটা জয়ী হয়েছে এই যে ইসলামওয়ালাদের সুন্দর চরিত্রের এই বরকতে, সুন্দর চরিত্রের কল্যাণে, তাদের ত্যাগের কল্যাণে, ইসলামের সৌন্দর্যের কল্যাণে। হাকিমুল উম্মত নবর আল্লাহ তাআলা আমার কথা বলতেন, হে ইসলাম তুমি এত সুন্দর, যে ফরক তাব কদম হর কুজা কে মিনে গরম কেরিশমা দামানে দিল মি কসত কে যা ইজাজ, হে ইসলাম তুমি এত সুন্দর, এত সুন্দর, তোমার যে কোনো অঙ্গ সৌষ্ঠব, তোমার যে কোনো অঙ্গ শোভা আমাকে এতটা পাগল করে যার দুনিয়ার কোনো কিছুর প্রতি নজর উঠানোর কোন মৌকা নাই, কোন সুযোগ নাই, এত সুন্দর ইসলামের প্রতিটি আমল, প্রতিটি আদর্শ। হ্যাঁ, দান করা খালি মুসলমানকে দান করাই স্বভাবের কাজ না, কাফের মোশেক যে অভাবী, যে বিপদগ্রস্ত, যে রুগী, যে বিধবা, এ কাফের মোশেক হওয়া সত্ত্বেও তাকে দান করাও, এটা ইসলামের শিক্ষা এবং এটা আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ, এটা জান্নাতের আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম তো এত সুন্দর, প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই মানবতার খেদমত, মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটাকে এমন ভাবে শিক্ষা দিচ্ছেন। এক হাদিসে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যে পূর্ববর্তী কোন এক উম্মতের এক বেশ্যা নারী, ব্যভিচারিণী নারী, সে কোথাও যাইতেছিল কিন্তু মুসলমান, ভয়ঙ্কর পাপিষ্ঠ মুসলমান, যাওয়ার সময় দেখে যে রাস্তার মধ্যে প্রচন্ড রোদের তাপে একটা কুকুর হাঁপাইতেছে, জিব্বা বের করে হাঁপাইতেছে, পিপাসায় ছটফট করতেছে। মেয়েটা যখন বুঝতে পারলো যে কুকুরটার এতটা পিপাসা, কিন্তু গভীর কুয়া থেকে পানি পান করার মতো কোনো উপায় তার নাই, সেজন্য নিজের পায়ের চামড়ার মোজা, যেটা একটা পাত্রের মতো দেখতে, এই চামড়ার মোজা সে খুলছে, গায়ের ওড়না দিয়া পেঁচায় আসে চামড়ার মোজাকে বাইন্ধা তখন ওই কুয়ার ভিতরে ফেলছে, সেই কুয়া থেকে পানি তুলছে, সে পানি কুকুরটাকে পান করাইছে। আমাদের প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন যে এইটুকু দেখার পর মহান রব্বুল্লাহ আলমিন এই মেয়েটার মৃত্যুর পরে তাকে বললেন যে তুমি তো ভয়ঙ্কর বরবাদ জিন্দগিওয়ালা, কিন্তু আমার এক মাকলুক কুকুরের প্রতি তোমার একদিনের এক মুহূর্তের এই দয়া আমাকে এতটা সন্তুষ্ট করছে, এইটুকুর আমলের কারণে তোমাকে মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এতে প্রমাণিত হয় যে মাখলুকের সঙ্গে, মানুষের সঙ্গে, যে কোনো ধর্মের লোকের সঙ্গে সদাচার করা ইসলামে কত বড় জিনিস। এক হাদিস শরীফে আছে, এক ইহুদির নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার নিছেন এবং সময় বলে দিছেন, তারিখ বলে দিছেন, অমুক সময় তোমার এই ঋণ আমি পরিশোধ করে দিব। নির্ধারিত তারিখে ইহুদি আসছে মদিনা শরীফে মসজিদ নববীতে আসছে এবং বলে যে হে মোহাম্মদ, তার ভাষা এই ছিল, হে মোহাম্মদ আমার পাওনা আপনি শোধ করে দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে না? ইহুদি তো বলেনি, আমাদেরও বলতে হবে। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে খবর নিলেন এবং দেখলেন যে ঋণ শোধ করার মতো কোন ব্যবস্থা নাই। তো তিনি বললেন যে উজর পেশ করলেন যে ভাই আজকে তো পরিশোধ করার মতো কোন ব্যবস্থা আমার নাই। ইহুদি বলল যে আমি আপনাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার পাওনা পরিশোধ করেন, হয় পাওনা পরিশোধ করবেন আর না হলে আপনি আমার হাতে বন্দি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছিলেন যে যদি কারো কাছে পাওনা থাকে সে লোক সে পাওনা পরিশোধ না করে তাহলে তাকে বন্দি, সে কাজীর কাছে বিচারপতির কাছে যদি বলে এই লোককে বন্দি করা হোক বিচারপতি তাকে বন্দি করার হুকুম দিবেন। কি কথা বুঝেন নাই? ইহুদি বুঝসুজ বলা ছিল আগে থেকে। তো ইহুদি এই কথা যখন বলে হয় আপনি পাওনা পরিশোধ করবেন আর না হলে কোনো ক্রমে আমি আপনাকে ছাড়তেছি না। মদিনা শরীফে যেখানে সাহাবাই সাহাবা সেখানে দুঃসাহসিকতার সাথে এইরকম কথা ইহুদি বলতে পারলো, সাহাবা কেরাম এক একজন এই কথা শুনে ক্রুদ্ধ হলেন, ক্ষিপ্ত হলেন, এক একজনের চোখ এরকম লাল হইতেছে আর তাকায় তাকায় সে ইহুদির দিকে গরম ভাবে দেখতেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য যখন লক্ষ্য করলেন তো তিনি তখন বললেন যে খবরদার তোমরা এর সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না। ফাইনালি সাহেবুল হাক্কে মাকালান, যে কারো কাছে পাওনাদার থাকে তার দুই কথা বলার অধিকার থাকে। কি আশ্চর্য, কি সুন্দর চরিত্র, এই সুন্দর চরিত্রের কি শ্রেষ্ঠতম মহিমা, কি আশ্চর্য, কি বিস্ময়কর ঘটনা। এই ইহুদি লোক রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম সেখানে মসজিদের অবির ভিতরে বন্দী করে রাখছে, আটকায় রাখছে, তিনি নিজের ঘর সাথে মসজিদের সাথে কিন্তু ঘরে যেতে পারতেছেন না শুধু নীতি আদর্শের কারণে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাত গেল, পরের দিন হল, বেলা অনেক উপরে উঠছে, সূর্যের আলো চতুর্দিকে ছড়ায় পড়ছে। এতক্ষণে হঠাৎ ওই ইহুদি মুখ খুলল এবং বলল যে হে মোহাম্মদ, আমি তৌরাত কিতাব গভীরভাবে পড়াশোনা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মোহাম্মদ, আমি তৌরাত কিতাব গভীরভাবে পড়াশোনা করছি এবং আমাদের তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে শেষ জমানার নবী যিনি হবেন তার বাবার নাম কি, মায়ের নাম কি, জন্মস্থান কোথায়, সঙ্গী সাথী কারা, অনেকগুলো পরিচয়ের ভিতরে বিস্তারিত লেখা আছে। আমি আপনি যখন থেকে নবুয়তের দাবি করলেন এই মদিনায় আসার পরে আমি একটা একটা বিষয় তৌরাতে দেখি আপনার সঙ্গে মিলাই, দেখি যে মিলে, আবার আরেকটা দেখি মিলাই আপনার সঙ্গে, সবটা মিলে, সবগুলো যা কিছু ওখানে বৈশিষ্ট্যাবলী শেষ নবীর বর্ণিত আছে সবটাই আপনার সঙ্গে মিলে, কিন্তু একটা জিনিস আমার দেখা বাকি ছিল, সেটা হলো যে শেষ নবী সীমাহীন ধৈর্যশীল হবেন। এটা ওই কিতাবে আমি দেখছিলাম, এটা আমার দেখা ছিল না। আমি সেই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি আপনার নিকটে আসছি, আমার এমন কোন দরকার পড়ে নাই যে আপনার নিকট থেকে ঋণ আজকেই নিতে হবে পরিশোধ করে, আজকে আদায় করতে হবে এমন কোন দরকার ছিল না, কিন্তু আপনার এই ধৈর্য শক্তি যেটা তৌরাতে বর্ণিত সেটা আমি দেখতে চাইছিলাম। আমি একজন ইহুদি এই মদিনাতে, আমি এখানে অসহায়, আপনার এত সংখ্যক সাহাবি তাদের মধ্যে একা আমি, তো আমাকে তো যে কোনো মুহূর্তে সাহায্যটা করা সম্ভব ছিল, আপনার যে কোনো সাহাবিকে আপনি পারমিশন দিতে পারতেন কিন্তু সেটাকে আপনি প্রতিহত করলেন, কেউ যেন কিছু না বলে, কেউ যেন কিছু করতে না পারে। আর আমার বিস্ময় লাগতেছে যে সে গতকাল থেকে আজ পর্যন্ত এত লম্বা সময় আপনি আমার মতো ইহুদির হাতে বন্দী হয়ে আছেন, এর থেকে চরম এবং পরম শ্রেষ্ঠ ধৈর্যের পরিচয় আর পৃথিবীতে কোথায় পাওয়া যাবে। অতএব আমি অন্তর থেকে বিশ্বাস করতেছি আপনি শেষ জমানার নবী, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানান। ইহুদি তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, প্রকৃতপক্ষে ইসলাম বিশ্বময় এভাবে প্রসার লাভ করছে, পৃথিবীময় ইসলামের জয় হয়েছে এই ইসলাম ওলাদের সুন্দর চরিত্রের দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর চরিত্র দান করেন। আমার প্রিয় বন্ধুরা, যার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হয় তো তার জীবনের সবকিছুই সুন্দর হইতে বাধ্য। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, যারা ঈমান ওয়ালা তারা তো আল্লাহর জন্য গভীর ভালোবাসা ওয়ালা, আল্লাহর জন্য ভীষণ ভালোবাসা ওয়ালা। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত, আল্লাহর ভীষণ ভালোবাসা আমাদের সকলকে নসিব করেন। এতটা যে আল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের সমগ্র জীবনকে, জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্লাবিত করে এবং সুন্দর করে, উন্নত করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ দ্বারা আমাদের জীবনটাকে আলোকিত করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। آخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
الحمد لله আমরা তখন সবাই একসাথে সাথে হযরতের অনেক মূল্যবান নসিহত শুনলাম, কয়েকটি এলান শুনি। যারা হযরত আল্লাহর কাছে হাতে বায়াত করে এসেছে তারা দোয়া করে এখানে বসে যাবেন, তারা বায়াত করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। হযরত আল্লাহর সুস্থতার জন্য
মায়াতের জন্য যারা চাইবে তারা দোয়ার পরে এই সাইডে বসে যাবেন, এখানে আসবেন।
হ্যাঁ,
এই বাম সাইডে মসজিদের
পাশে।
হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন ভাই। এই সময় মনে পড়লো তো দুইটা হাদিস শরীফ শুনে, একটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে বলছেন যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা এই আমলটা করতে পারবো ভাই ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শরীফ ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়বে, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে তার জন্য শাফাত করবেন, আল্লাহ পাক নিকট তার নাজাতের জন্য সুপারিশ করবেন। অনেক বড় বিষয়। আর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন তো আল্লাহ পাক বলবে জিয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতো তাওয়াসফাতু সাফা। আপনি কি বলবেন, আপনি কোন দরখাস্ত করবেন, সব দরখাস্ত আমি মঞ্জুর করব, কোন কার জন্য সাফাত করবেন, সুপারিশ করবেন, আপনার সব সুপারিশ আমি মঞ্জুর করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো কাল কিয়ামতে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্যই সুপারিশ করবেন নিঃসন্দেহে তার নাজাত হয়ে যাবে। আমার ভাইরা, এই দুইটা আমল আমরা করার চেষ্টা করি, 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া প্রতিদিন, আর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়া। আর যদি আরো বেশি দুরূদ শরীফ পড়তে পারি ভাই, অনেক বড় ভাগ্যের বিষয়, অনেক বড় মহাকল্যাণের বিষয়। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, যে এই পৃথিবীতে একদল ফেরেশতা সব সময় ভ্রমণ করতে থাকেন এবং খুঁজতে থাকেন যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লো কিনা। যে কোনো মুমিন বান্দা দুরূদ শরীফ পাঠ করলে ওই ফেরেশতারা ওই দুরূদ নিয়ে সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছুটে চলে যান, পৌঁছায় দেন। আর এক হাদিসে আরো আছে স্পষ্ট যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতা আসেন এবং ওই লোকটার নাম বলেন, তার এলাকার নাম বলেন, তার বাবার নাম বলেন, যে এই মানুষ, এই মুসলমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দরুদের হাদিয়া পাঠাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুশিতে বাগ বাগ হয়ে যান। আল্লাহর রাসূল যার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। আমার ভাইয়েরা এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার, বেশি বেশি ইস্তেগফার করার, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله নূরে নূরে আলোকিত জিন্দগি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আপনার নেয়ামত কায়া, আপনার শুকর গুজারির তৌফিক দান করেন, আপনার বন্দেগী করার তৌফিক দান করেন। হে আল্লাহ মেহরবান মালিক, সকল গুমরাহী থেকে, গুমরা লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ সাহাবায়ে কেরাম নবীদের মহব্বত আমাদেরকে দান করেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আজমত আমাদের নসিব করেন, সাহাবায়ে কেরামের মহব্বত আজমত আমাদেরকে দান করেন। হে আল্লাহ আকাবির দীন উলামায়ে দীনের মহব্বত আজমত শ্রদ্ধা ভক্তি আমাদের নসিব করেন। হে আল্লাহ সব সময় হক্কানি উলামা আউলিয়া বুজুর্গানের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত মুসলমানকে তৌফিক দান করেন। হে আল্লাহ সমস্ত গলত রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, দিনের রাস্তায় এসে যারা ভুলের মধ্যে পড়ে গেছেন তাদের আপনি সংশোধন করে দেন। হে আল্লাহ সারা বিশ্বব্যাপী সব কাফের মুশরিক এবং ইহুদি খ্রিস্টানে ভরপুর, হে আল্লাহ সারা বিশ্বে সেই তুলনায় মুসলমানের সংখ্যা তো কম, হে আল্লাহ আমরা মুসলমানরা যেন মিলে মিল মহব্বতের সাথে থাকতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করেন। মুসলমানদের মধ্যে পরস্পর হানাহানি কাটাকাটি মারামারি, হে আল্লাহ পরস্পর কিনা বিদ্বেষ থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। হে আল্লাহ আমাদের জিন্দগিতে রহমত বরকত দান করেন, আমলের মধ্যে আপনি উন্নতি অগ্রগতি নসিব করেন। হে আল্লাহ দীনি নূরানি বুঝ আপনি আমাদেরকে দান করেন, হে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, অসুখ বিসুখ থেকে সেবা দান করেন। হে আল্লাহ যারা যে আমাদের মধ্যে যারা এবং সারা বিশ্বে যে মুসলমান ভাই বোনেরা বিভিন্ন রোগে আক্রান্ত সকলকে সেবা দান করেন, সকলকে সেবা দান করেন, সেহত আফিয়ত নসিব ফরমান, পূর্ণ সুস্থতা নসিব ফরমান। হে আল্লাহ যারা জাদু টোনায় আক্রান্ত, শেহর জাদুতে আক্রান্ত তাদেরকে শেহর জাদু থেকে আপনি নাজাত দান করেন, হে আল্লাহ শেহর জাদু থেকে নাজাত দান করেন, জিন ইনসানের তাম শেহর জাদু থেকে ক্ষতি থেকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, মুসলমান দুনিয়ার যেখানে হাত বাড়ায় হালাল উপার্জনের জন্য, হে আল্লাহ মুসলমানের হাতের মধ্যে রিজিকের মধ্যে অফুরন্ত বরকত আপনি নসিব ফরমায়া দেন। হে আল্লাহ মুসলমানদেরকে ইজ্জত দান করেন, হে আল্লাহ মুসলমানদেরকে ইজ্জত দান করেন, হে আল্লাহ মুসলমানদেরকে ইজ্জত দান করেন, হে আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ আমাদের আপনাকে দেখানোর মতো কোনো আমল নাই, কিছুই নেই আমাদের কাছে, হে আল্লাহ আমরা অসহায়, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, হে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মুরব্বী আলে কেরামকে মাফ করে দেন, সকল আপনজন প্রিয়জনদের মাফ করে দেন। হে আল্লাহ আজকে এই মাহফিলের যারা আয়োজন করছেন, ব্যবস্থা করছেন, যারা বিভিন্ন ভাবে এতে সহযোগিতা করছেন, যে মুসলমান ভাইরা কষ্ট স্বীকার করে এতক্ষণ দিনের কথা শুনছেন, সকলকে কবুল করেন, হে আল্লাহ সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আমাদের খানদানের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে আপনি কবুল করেন। আল্লাহ শহর বন্দরের উপর বেসুমার রহমত নাযিল করেন, বৃহত্তর চট্টগ্রামের উপর সীমাহীন রহমত নাযিল করেন, আল্লাহ হেদায়েত নূরের বারিশ ফরমায়া দেন, আল্লাহ ঘরে ঘরে নূর নাযিল করেন, ঘরে ঘরে শান্তি নাযিল করেন, ঘরে ঘরে রহমত বরকত নাযিল করেন, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আল্লাহ আমাদের দেশকে সকল বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত দান করেন, সমৃদ্ধি নসিব করেন, হে আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, তেল এবং গ্যাসের সম্পদ আপনি আমাদের নসিব ফরমায়া দেন, হে আল্লাহ অফুরন্ত ভাবে দান করেন, অফুরন্ত ভাবে দান করেন, হে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করেন, সমগ্র বিশ্বের মুসলিম দেশগুলির উপর রহমত নাযিল করেন, যেখানে মুসলমানরা আছেন সব মুসলমানের উপর রহমত নাযিল করেন, হে আল্লাহ সকলের নেক আশা পুরা করেন, মুশকিল আসান করে দেন, কুফর থেকে শিরক থেকে হেফাজত করেন, সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আপনার হয়ে জিন্দা থাকার তৌফিক দান করেন, আপনার হয়ে আপনার কাছে আসার জন্য আমাদেরকে কবুল করেন। তমাম দোয়া মুনাজাতকে রহমতুলিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।
যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।